জুমা 23 অক্টোবর 2015 বয়ান পেশ করবেন খুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামত বরকতুল আলিয়া।
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم تحبون الله فاتبعوني يهديكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عزوا عليها بالنواجذ. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: মুমিনের জিন্দগি সর্বদা দুইটা বিষয়ের উপর আবর্তিত হইতে থাকে, দুই বিষয়কে কেন্দ্র করে পুরো মুমিনের জিন্দগি। আর এই তখনই জিন্দগি একটা সুন্দর জিন্দগি হয়, সফল জিন্দগি হয়। সেই দুইটা বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্তে মোমেন আল্লাহর হুকুমের উপর চলতে থাকে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলতে থাকে। আল্লাহ পাক নির্দেশ করেন, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা দেন এবং এটার জীবনে বাস্তবায়ন প্রতিফলিত করার জন্য নিয়ম বাতলান, পন্থা বাতলান, পদ্ধতি বাতলান। আল্লাহ তাআলার বিধানগুলোকে, আদেশ নিষেধগুলোকে যেই পন্থায়, যেই রঙে, যেই পদ্ধতিতে রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করেন, বাস্তবায়ন করেন বা যেভাবে বাস্তবায়ন করতে বলেন, আমল করতে বলেন, সেটাকে সুন্নাহ বলে, সুন্নত বলে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদর্শ। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة. এটা সুনিশ্চিত বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য সুন্দর, নিখুঁত, নির্ধারক আদর্শ নমুনা মৌজুদ, আদর্শ মৌজুদ। পৃথিবীর কোন জাতির নিকট এই আদর্শ নাই, এই জীবন নাই, এই শিক্ষা নাই যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। বিস্ময় লাগে, ভীষণ আশ্চর্য লাগে, কিভাবে সম্ভব হলো যে যেই মক্কা ছিল মূর্তির আড্ডাখানা, যে কাবা ছিল মূর্তির আড্ডাখানা, সেটা এখন কমপ্লিট পূর্ণাঙ্গভাবে তাওহীদের কেন্দ্র, একদম শিরকের লেশ মাত্র সেখানে নেই। শিরকের কথা কেউ সেখানে শুনতে বরদাস্তি করতে পারে না, এতটা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, তার মেহনতের বরকতে, তার চেষ্টার বরকতে, তার আদর্শের বরকতে সেখানে তাওহীদকে এতটা সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন। শিরকের কোনো অস্তিত্ব সেখানে নেই, লেশ মাত্র নাই। এজন্য এটা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানামানি পূর্ণাঙ্গ তাওহীদ ওয়ালা হওয়া। এজন্য খিলাফে পয়গম্বর কাছে রাহগুজিন কি হারগিজ বামনজিল নাকাহাত রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে বিপরীতে যারা চলবে কুশ্চিন কালো সে কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না, মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। এজন্য প্রত্যেক মুসলমানের একটা কর্তব্য জীবনের সকল কর্মকাণ্ডে, সকল আচার অনুষ্ঠানে রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী ইসলামের অনুকরণ, অনুসরণের প্রেরণা নিয়ে চলতে থাকা। এটা না মনে করা যে আমার এই নামাজ তো সুন্নত মোতাবেক হওয়া চাই, রসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক হওয়া চাই, হজ রসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক হওয়া চাই, রোজাটা রসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক হওয়া চাই, কিন্তু জীবনের বাকি সব বিষয়ে আমি স্বাধীন। মোমেন এক মুহূর্তের জন্য স্বাধীন না। হ্যাঁ, কোনো মেয়ে মানুষের বিয়ে হলে সে এক মুহূর্তের জন্য স্বাধীন না, সর্বক্ষণই তার স্বামীর সঙ্গে বান্ধা, সে স্বামীর সঙ্গে আবদ্ধ। মোমেন ইমান সূত্রে সর্বক্ষণ আল্লাহ রসুলের সঙ্গে আবদ্ধ, আল্লাহ রসুলের সঙ্গে একদম বাঁধা, এক মুহূর্তের জন্য সে আল্লাহ রসুল থেকে পৃথক হইতে পারে না। মোমেন বলতেই পারে না যে আমি স্বাধীন। হ্যাঁ, হিন্দুস্তানের এক বুজুর্গ বলছিলেন এই বিষয়টাকে ব্যাখ্যা করে, আগর হাম আজাদ হতে খুদা জানে কাহা হতে, যদি আল্লাহ আমাদেরকে স্বাধীন ছেড়ে দিতেন কোথায় আমরা ধ্বংস হইতাম, কোনোই পাত্তা থাকতো না। মুবারক আশকুকে ওয়াস্তে দস্তুর হয়ে জানা, আল্লাহ পাক যে আমাদের জন্য বিধান দিয়ে দিচ্ছেন এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। মা বাপ যদি ছেলে মেয়েকে বলে যে যা যা মন চা কর গিয়ে আমি জানি না, তোর যা ইচ্ছা, তো সন্তানের ইচ্ছার উপরে কোনো অভিভাবক যখন সন্তানকে ছেড়ে দেন তো এই সন্তানের পরিণতি কত করুণ হবে, কত ভয়াবহ হবে। আল্লাহ যদি আমাদেরকে আমাদের ইচ্ছার মর্জির উপরে ছেড়ে দিতেন তা আমরা তো অদূরদর্শী, আমরা আমাদের ভূত ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভালো জ্ঞান রাখি না, বলতে পারি না। তো ফের আমাদের ইচ্ছা মোতাবেক চলতে থাকলে কোন কঠিন পরিণতির শিকার হতে হইতো, তা আরব জাতির ইতিহাস দেখলে বোঝা যায়। আরব জাতির লোকেরা এটা অত্যন্ত দৃঢ়ভাবে বলতো যে আমরা মিল্লতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের দীন ধর্ম আদর্শের উপরে আমরা প্রতিষ্ঠিত। এই কথা যারা বলিষ্ঠ ভাবে দাবি করতো, উচ্চারণ করত, ওই মানুষগুলোর মধ্যে সে মেয়ে লোকেরা পুরুষরা তো পুরুষরাও উলঙ্গ হয়ে দিনের বেলা কাবা ঘরের তওয়াফ করত, আর মেয়ে মানুষরা কোনো রকম একটুখানি বস্ত্র ব্যবহার করত আর বাকি পুরো একদম উলঙ্গ অবস্থায় মেয়েরা রাত্রিবেলায় কাবা ঘরের তওয়াফ করত। এই ছিল তাদের দিন মিল্লতে ইব্রাহিমের রং। তারা মনে করত যে আমাদের এই জাতির উপার্জনের কোনো অংশই আর হালাল থাকে না, সব হারাম আর হারাম। হারামের খরিদ করা পোশাক দিয়া পবিত্র কাবার তওয়াফ কিভাবে ঠিক হইতে পারে, যুক্তিযুক্ত হইতে পারে? পরে তারা সে কাপড় খুলে রেখে ফের কাবা ঘরের তওয়াফ করত। তো আল্লাহ পাক যদি মানুষকে তার ইচ্ছার অধীনে চলতে সুযোগ দিতেন তো মানুষ এরকম উলঙ্গ পোনার জিন্দগিকে সে শ্রেষ্ঠ আদর্শ মনে করতো, শ্রেষ্ঠ মানবতা মনে করতো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দুনিয়াতে আসলেন, আবির্ভূত হলেন নবী হিসাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেন, যারা ইসলাম গ্রহণ করলেন তো করলেন, আগে বাড়লেন, এক পবিত্র সুন্দর নির্মল নির্দাক জিন্দগি তারা লাভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করার দরকার হতো কোনো আড়ালে গিয়ে তিনি বসে পড়তেন, লোকদের সম্মুখে একদম বেপরোয়া ভাবে নির্লজ্জ ভাবে বসে পড়া অথবা দাঁড়ায় পেশাব করা এটা কখনো তিনি করতেন না। লোকের দৃষ্টির আড়ালে গিয়ে কোথাও দূরে এক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলমূত্র ত্যাগ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবাল মাযহাবা আবাদা, যখনই তিনি যে মলমূত্র ত্যাগের প্রয়োজন হইতো মানুষের দৃষ্টির আড়ালে দূরে কোথাও চলে যেতেন। এটা মনুষ্যত্ব, এটা মানবতা, এটা লজ্জাশীলতা, এটা উন্নত গুণ, উন্নত মন, উন্নত রুচি, উন্নত চরিত্রের পরিচয়, বড় হওয়ার পরিচয়, সম্মানের উচ্চ আসনে আসীন হওয়ার পরিচয়। কিন্তু সেই মূর্খ অশিক্ষিত এবং তাওহীদ এবং সুন্নাহ এবং ইসলামের আলো থেকে বঞ্চিত আরব জাতির লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও এরকম পেশাব করার জন্য আড়ালে গিয়া বসতে দেখলে তারা তিরস্কার করত যে উনজুরু ইলা মুহাম্মদ ইয়াবুলু কামা তাবুলুল মারআতু, দেখো এই লোকটা মুহাম্মদ কে যে এইভাবে পেশাব করে যেরকম মেয়ে লোকের পেশাব করতে হয়, বসে বসে পেশাব করেন। এই ছিল আরব জাতির লোকদের ধারণা, এত নিচু চিন্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের এক মহান ব্যক্তিত্ব, সমগ্র আরব জাতি যাকে শ্রদ্ধা করে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের অন্যান্য লোকদের মতো মনে করতেন যে দাঁড়িয়ে পেশাব করা এটা মর্যাদার বিষয়। হযরত উমর ইসলাম গ্রহণের পরেও আগের অভ্যাস মোতাবেক একদিন যখন পেশাব করতে শুরু করলেন দাঁড়ায়া দাঁড়ায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া উমর লা তাবুল কাইমান, হে উমর দাঁড়িয়ে কখনো পেশাব করবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে একবার শুনলাম আর কুশীন কালেও আমি দাঁড়ায় পেশাব করিনি। শুনতেছেন ভাইরা, ইসলাম বর্বরদেরকে সুসভ্য বানাইছে, সুসভ্য সভ্য এবং সুসভ্য শ্রেষ্ঠ সভ্যে পরিণত করছে ইসলাম। মূর্খদেরকে উচ্চ শিক্ষিত বানাই দিচ্ছে। মানুষ মনে করে দুনিয়ার যে কোনো শিক্ষা শিখলে উচ্চ শিক্ষিত হয়, সবচেয়ে উচ্চ শিক্ষা আসমানি শিক্ষা, আল্লাহকে মানতে পারা, আল্লাহকে বিশ্বাস করতে পারা। যারা জমিন ছেদ করতে জানে, ভেদ করতে জানে, কিন্তু আসমানকে ভেদ করতে জানে না, ঊর্ধ্ব জগৎ পর্যন্ত নজর তুলতে জানে না, তারা এখনো উপরে উঠতেই শিখে নাই, উচ্চশিক্ষার সন্ধান এখনো তারা পায়নি। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, আমার নবী তো জমিনের কথা বলেনি না, বলতেই জানেন না, আনিল হাওয়া আমার নবীর জবানে উচ্চারিত হওয়া কেবল আসমানের ওহির আলোকিত বাণী, ওহির আলোকদীপ্ত বাণী। ইসলামের একদম প্রথম শিক্ষা, এক নম্বর শিক্ষা, একদম অতি প্রাইমারি শিক্ষা হলো যে কোনো কর্মের শুরুতে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এলো প্রাইমারি শিক্ষা। সেটা কি? যে আমি শুরু করছি আল্লাহর নামে যিনি সীমাহীন দয়াওয়ালা, সীমাহীন করুণাময়, অনন্ত করুণাময়। ইসলামের প্রাইমারি বাণীটা, প্রথম কথাটা এত দামি, এত উন্নত, এবং ইসলামের একদম সর্বপ্রথম কোনো মানুষ মুসলমান হইতে হলে সর্বপ্রথম ইসলামী যে বাক্য সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ভিন আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ। কেসা আজব কথা, শুনতেছেন ভাইরা? ইসলামের প্রথম বাণী, একদম প্রাইমারি কথা, সেটা এত দামি, এত ভারী। হযরত মূসা আলাইহিস সালাম যখন বলছিলেন যে হে আল্লাহ আমাকে এক কালেমা দেন, আমি এই একটা জিকির দেন, আমি তো জিকির করবো, আল্লাহ পাক বলছেন যে হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তুমি করবে। মূসা আলাইহিস সালাম বলছিলেন যে হে আল্লাহ এই জিকির তো সবাই করে, আল্লাহ পাক বললেন যে হে মূসা জিকির সবাই করে মানে কি, তুমি তো দামি জিকির চাও, এই জিকিরের দাম কত জানো তুমি? সাত আসমান, সাত তবক জমিন, এর মধ্যে যা কিছু আছে সবটা একত্রিত করে যদি এক পাল্লা রাখা হয়, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ কে এক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। মোমেনের জীবনের প্রথম কথাটা এত ভারী, এত দামি, এত ওজনদার, এত মূল্যবান, এত আলোকদীপ্ত, এতটা পবিত্র। তাহলে মোমেনের জীবনের যে আরো ব্যাপক জিন্দগি, আরো ব্যাপক শিক্ষা, আরো উচ্চ শিক্ষা, সেটা কত উঁচু, কত বড়, কত বিশাল ব্যাপার। কিন্তু মুসলমানদের মধ্যে আজকে এই যে একটা নিম্নগামিতা, নিম্নমুখিতা, এই যে নিচু চিন্তা, ইহুদিদের মতো হইতে পারলে আমরা বড় হই, হ্যাঁ খ্রিস্টানদের মতো কৃষ্টি কালচার, আচার আচরণ, পোশাক আশাক এগুলো গ্রহণ করতে পারলে তখন আমরা ভদ্র হই, যে আল্লাহর দুশ্মনদের জীবনধারা, জীবন আচরণ গ্রহণ করলে এটা ভদ্র হওয়ার তরিকা না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে ভদ্রতা আমার নিকট শিখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ ভদ্র তারা যারা আল্লাহর সবচেয়ে আল্লাহকে ভয় করে চলে। যে যত বেশি আল্লাহকে ভয় করে চলে, যে যত বেশি আল্লাহকে মানে, যে যত বেশি আল্লাহ পাক আনুগত্যের আলোকে জীবনটাকে সাজায় সে তত বেশি উচ্চ মানের ভদ্রলোক। এজন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ভদ্র যারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, কি কথা বুঝেন নাই? এবং সমস্ত এই ভদ্র কাফেলার সর্বোচ্চ সর্বশীর্ষ ভদ্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা মানব জাতিকে অভদ্র জীবন ত্যাগ করে দিয়ে একদমই ভদ্র জীবন কি সেটা শিক্ষা দিয়ে গেছেন। আর সেই ভদ্র জীবনের ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল মডেল, কমপ্লিট মডেল, পূর্ণাঙ্গ আদর্শ নমুনা। এখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সকল কাজ কর্ম আচার আচরণ সব বিষয় সব কিছুর ক্ষেত্রে একদম মডেল নমুনা হিসাবে গ্রহণ করার এই জীবন্ত দীপ্ত শানিত মন মানসিকতা চেতনা চিন্তার অভাবের কারণে মুসলমান কাবায় আর মক্কায় গিয়া মদিনায় গিয়েও উলঙ্গ জীবন যাপন করে। লজ্জিত হতে হয় মুসলমানের অবস্থা দেখলে। হ্যাঁ, মুসলমানরা মুসলমানদের এই চিন্তায় ফিকির, এই বুনিয়াদ, এই বুনিয়াদি ভিত্তি, বুনিয়াদি এই কথা, এই চেতনা আজকে ভীষণভাবে ক্ষতবিক্ষত এবং বিলুপ্ত প্রায়। যে হয় নবীর নিকট থেকে দিন শেখা চাই, আর নবীর অবর্তমানে নবীর নায়েব ওলামায় দিন থেকেই দিন শেখা চাই, এই শিখিব এই চিন্তা, এই পরিচ্ছন্ন পবিত্র সুনির্দিষ্ট এই চেতনার অভাবের কারণে মুসলমান কাবায় গিয়ে উলঙ্গ, মুসলমান মদিনায় গিয়ে উলঙ্গ, মুসলমান রিয়াদুল জান্নাতে প্রবেশ করার পরেও আজকে উলঙ্গ এবং ব্যর্থ, সেখানেও ব্যর্থ। হ্যাঁ, ওখানেও মুসলমানরা যখন যায় তো দেখা যায় যে এই যে যারা প্যান্ট শার্ট পরতে অভ্যস্ত হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে, নাভির নিচে প্যান্ট শার্ট, ইয়া রব ইন্না লিল্লাহ, এহরাম পরা মানুষ, এহরাম পরা বৃদ্ধ মানুষ, 75-80 মতো বয়স হবে, শুনতেছেন আপনারা, মুখ ভর্তি দাড়ি, কিন্তু সে নামাজে যখন দাঁড়াইলো যে একটা তো এহরাম বান্দা, আর সে এহরামের কাপড়টা শরীরের উপরের দিকে উঠে আছে, আর নিচের এহরামটা নাভির এক বিগত নিচে, আর এই অবস্থায় লোকটা নামাজ পড়তেছে, এর কি নামাজ হয়েছে আপনারা বলেন? কারণ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা পুরুষের জন্য ফরজ কিনা? হ্যাঁ, আর ফরজ অঙ্গ এইভাবে নামাজের মধ্যে খোলা থাকলে তা কি নামাজ হবে? তো নাভি থেকে নিয়ে একদম এক বিগত পর্যন্ত নিচের দিকে এটা একদম বিলকুল খোলা, আর সে নামাজ পড়ে চলছে। এই হলো বীরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ এবং জীবন সম্পর্কে ফিকির মন না থাকা, সচেতন না থাকা, সে আনুগত্যের ফিকির নানাকার পরিণতি। যে হজ করলো এটা কিসের হজ? হজ করে মানুষ অনেকেই যেন একটা ড্রামা করে আসে, যেন একটা অভিনয় করে আসে, আর না হলে সত্যিকার যে হজ সেটা হচ্ছে আগে এখান থেকে শেখা চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন নিজের মধ্যে তৈরি করা চাই, তারপর হজে যাওয়া চাই। হজ করতে যায় মক্কা মুকাররমার মতো জায়গাতে, হ্যাঁ, একদিন দুদিন পর পর ভোরবেলা সে নিজের চেহারার দাড়িগুলো সব বেলেট দিয়ে সাজতে থাকে, পরিষ্কার করতে থাকে, মুন্ডাইতে থাকে, এটা হজ হলো। হ্যাঁ, মদিনা শরীফ গেল, মদিনা শরীফে প্রতিদিন সেখানে দাড়ি মুন্ডাইতে থাকে, অথচ ইরান থেকে দুইজন দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেলে তো দুজনেরই মোজ বড় বড়, দাড়ি একদম মুন্ডানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক ফিরিয়ে দিলেন আরেক দিকে। অথচ এটা আন্তর্জাতিক নিয়ম যে কোন রাষ্ট্রদূত যদি কোন রাষ্ট্রের পক্ষ থেকে কোন দূত যদি কোথাও যায় তাকে সম্মান করা চাই, তার সঙ্গে অসম্মানজনক কোনো আচরণ না করা চাই, আর কোনো মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মডেল ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা সম্মান পৃথিবীতে কেউ কাউকে কখনো দিতে পারে নাই যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সম্মান করতেন। একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। তিনি অত্যন্ত ভদ্রচিত ভাবে, সম্মানজনক ভাবে, সুন্দর ভাবে তার সঙ্গে কথা বললেন, ব্যবহার করলেন। লোকটা চলে গেলে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না এক সময় গোপনে আমাকে বলছিলেন এই লোকটা মুনাফিক, ওর মুখে ইমানের দাবি, অন্তরে কুফর, সে কাফের কিন্তু ভিতরে, ভিতরে কুফর মুখে ইমান, ইমানের বুড়ি, একে বলে মুনাফিক প্রকৃতপক্ষে। আমাদের দেশে তো মুসলমানকে মুনাফিক বলে গালি দেয়, এই অর্থে যে তুই এক জায়গায় একটা বলিস পরে তোর কাজ আরেকটা। এই মুনাফিক সেই, ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার মুনাফিক না, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানার মুনাফিক মানি ইমান হারা লোক যে ইমানের দাবিদার। কি কথা বুঝুন নাই, অন্তরে যার কুফর, যে ভিতরে কাফের বাইরে মুখে মুসলমান, তাকে বলা হতো মুনাফিক। আর এই জমানায় মানুষ মুনাফিক বলে কাকে, কথায় কাজে মিল নাই, তুই একটা মুনাফিক। কি কথা বুঝুন নাই, দুইটা এক না। যাই হোক, তো হযরত আয়েশা বললেন, আপনি না বলছিলেন যে এই লোকটা মুনাফিক, তা আপনি তার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, সে খারাপ হোক কিন্তু তার কারণে আমি নিজের চরিত্রকে খারাপ বানাবো, আমার ব্যবহার খারাপ করব, আমার জীবনকে, চরিত্রকে আমি মলিন করব। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, আজকে অনেকে আমরা ইমানওয়ালা, বড় আমলওয়ালা, 24 ঘন্টা মানুষের বদনাম করতে অভ্যস্ত, মানুষকে অপমান করতে অভ্যস্ত, মানুষের দোষ চর্চা করতে অভ্যস্ত, এমনকি মসজিদকে পর্যন্ত আমরা গীবতের আড্ডাখানায় পরিণত করি। এক জায়গায় বসলাম, বসে বসে অন্যান্য মুসলমানদের দোষ চর্চা করতে থাকলাম, আর আমরা এর পরেও ভাবতে থাকি আমরা বড় ইসলামওয়ালা, বড় দিনওয়ালা, বড় সুন্নতওয়ালা। হ্যাঁ, এরপরে ভাবতে থাকি আমরা সাহাবিদের জীবন আদর্শের চর্চাকারী। প্রিয় বন্ধুরা কোথায় আছি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কারো যদি মন চায় যে ভালো জীবন গড়বে, তারা যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আদর্শে জীবন গড়ে, সেই আদর্শকে আদর্শ বানায়। মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, হ্যাঁ, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহি ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে বলতে চাই সেই কাফেলার কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন। এই বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। অতঃপর তিনি বললেন কানু আফজাল হাযিল উম্মাহ, তারা এই উম্মতের শ্রেষ্ঠ কাফেলা। এটার কারণ যে আবার রহা কুলুবান আমাকহা ইলমান আকাল্লাহা তাকাল্লুফান। এর প্রথম কারণ হচ্ছে যে তাদের অন্তরটা ছিল সকল মলিনতা থেকে মুক্ত এবং সকল উত্তম গুণাবলীর দ্বারা একদম সুসজ্জিত। এই দুইটা কথার সংযোগ হলে তখন বলে আবারুল কুলুব, আর না হলে বলতেন আসকা। এটা বলেন না যে তারা পবিত্র হৃদয়ওয়ালা ছিলেন, আবার শব্দের অর্থ খালি পবিত্র না, যে তাসকিয়া এবং তাহলিয়া, একদিকে সকল মলিন জিনিস থেকে তাদের অন্তর পবিত্র আর সকল সুন্দর জিনিস দ্বারা সুসজ্জিত, যেটাকে পবিত্র কোরআন এই ভাষায় বলছে যে ইয়াউম লা ইনফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে কিয়ামতের ময়দানে কারো ধন সম্পদ দাপট কোনো কিছু সন্তান সন্ততি কাজে আসবে না। হ্যাঁ, একটা অমলহীন হৃদয়, একটা পরিচ্ছন্ন হৃদয়, একটা নির্ডাক নিখুঁত হৃদয় নিয়ে আসলে সে সফল কাম। শুনতেছেন ভাইরা? কলবে সলিম, নির্ডাক নিরোগ নিখুঁত অন্তর, সেটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষেত্রে শীর্ষে অবস্থানকারী ছিলেন, শীর্ষে চূড়ায় ছিলেন, আবার মানে সর্বশীর্ষে তারা ছিলেন। সেই সাহাবীদের অনুসরণের চিন্তা আজকে আমরা করি, ফিকির করি, এটা তো ভালো, এটা প্রশংসনীয়, কিন্তু কর্মের সঙ্গে আর সেই চিন্তার সঙ্গে আমাদের মিল কোথায়? মিল কোথায় সেখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিন রাতের খাদেম, বিখ্যাত খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হে আনাস, শোনো, ইয়া বুনাইয়া, ইনিস্তাতাত আন তুসফিহা ওয়া তুমসিহা ওয়া লা তাফি কলবিকা বিশুন লি আহাদ ফাফআল ফাযালিকা মিন সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি পারো তো দেখো যে রোজ তোমার সকাল হবে, সন্ধ্যা হবে, দিন কাট দিন যাবে আর রাত যাবে, এইভাবে তোমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কোনো কুটিলতা নাই, কোনো ক্লেদ নাই, এইভাবে যদি হৃদয়টাকে তুমি সাজাইতে পারো, পরিচ্ছন্ন আলোকিত পবিত্র রাখতে পারো, চেষ্টা করো না। এইটা কিন্তু আমার আদর্শ, হ্যাঁ, মেসওয়াকের আদর্শ, হ্যাঁ না, এই ডান পায়ে জুতা আগে পরা আদর্শ, এটা সুন্নত। হৃদয়কে চব্বিশ ঘন্টা পবিত্র রাখা, অন্য মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ অমঙ্গলকামিতা আরেকজনের ক্ষতি কামনা অপমান কামনা থেকে মুক্ত রাখা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সুন্নত, শ্রেষ্ঠ আদর্শ। যাই হোক, তো কথা তো বাড়তে থাকলো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানুষদেরকে এত সম্মান করতেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক যে নীতি, যে বিদেশি যারা দূত তাদেরকে সম্মান প্রদর্শন করতে হয়, সেটা যথাযথভাবে জানা সত্ত্বেও, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ সফল কাম ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এই দুই দূতের ক্ষেত্রে তিনি চেহারা মুবারক আরেকদিকে ফিরে নিলেন এবং সে অবস্থাতেই তিনি বললেন মান আমরা কুমা বিহাদা, কে তোমাদেরকে এই কাণ্ড করতে বলছে, মৌজ বড় বড় দাড়ি মুন্ডানো। তারা বলল আমার না বিহাদা রব্বুনা কিসরা, আমাদের কিসরার রব মানে পারস্য রব, পারস্য সম্রাটকে ওরা রব বলতো, আমাদের পারস্যের রব আমাদেরকে এইভাবে করতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে পাল্টা বললেন ওয়ালাকিন আমারানি রব্বি বেফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু আমার রব আমাকে নির্দেশ করছেন দাড়ি বাড়াও, মুসকি খাটো করো। শুনতেছেন ভাইরা, আজকে মুসলমান এই আদর্শ কেন ত্যাগ করে? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কুরবানি করি, যাকাত দিই, আল্লাহর ঘরে ছুটি, কিন্তু কাবাতে গিয়া সেখানেও দাড়ি মুন্ডানো, মক্কাতে গিয়া সেখানেও দাড়ি মুন্ডানো, কতটা দুঃসাহসের কথা, দুঃসাহসিকতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মক্কা মদিনা থেকে ফিরে আসার পর ইমানি আলোকদীপ্ত জীবন এখনো পয়দা হয় না, হস্ত করা শেষ, কি আর বলা, আর সেখানে গিয়া ঝগড়া ঝাঁটি কি সব কথাবার্তা, প্রত্যেক হাজি সাহেব ঘরের ভিতরে টেলিভিশন দেখায় ব্যস্ত, কাবা শরীফের তওয়াফ শেষ করলো ঘরের ভিতরে গিয়া টেলিভিশন দেখতেছে, ভারতে কি হচ্ছে, আমেরিকা কি হচ্ছে, সারা দুনিয়া কি হচ্ছে, এটা ইবাদত, এটা বন্দেগী, এটা আল্লাহকে রাজি করার সফর হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার কামের ঈমান জীবন নসিব করো। মুমিন যেখানেই থাকবে সর্বক্ষণ এই আদর্শ তার সম্মুখে থাকবে, আমি তো আল্লাহর হয়ে থাকবো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই ফলো করবো, এইরকম মুমিন দুনিয়াতেও সফল কাম, আখেরাতেও সফল কাম ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে যেখানে থাকবে সে সুন্দর থাকবে, পবিত্র থাকবে এবং ভদ্রদের শ্রেষ্ঠ আসন আল্লাহ পাক তাকে দান করবে, আর পরকাল জীবনে সে প্রথম নম্বরেই যারা জান্নাতে প্রবেশ করবে, সেই পয়লা জান্নাতে যারা প্রবেশকারী ওই কাফেলার অন্তর্ভুক্ত সেও হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আন মুসলিমি, ইসলাম পালনের ক্ষেত্রে, ইসলামিক জীবন গড়ার ক্ষেত্রে আমরা তো থাকবো এক নম্বরে, আগে আগে অগ্রগামী থাকবো, ভালো কথা বলার ক্ষেত্রে অগ্রগামী, ভালো জীবন গড়ার ক্ষেত্রে একদম পিছনে, এটা কি ইসলামের শিক্ষা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এইরকম জীবন গড়ার জন্য ফিকির দেন, তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।